এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হ, লুফেনো বরকত সবাই, লুফেনো বরকত সবাই, 30 দিনের মেহমান।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের পবিত্র রমজানুল মুবারকের মধ্যে বিশেষ ট্রান্সমিশন রমজানের আহ্বান এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের কল, SMS, আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন অ্যাড করে থাকি। পাশাপাশি আমরা একটি বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন সেগমেন্টস এর মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি। উপস্থিত থাকে আমাদের সাথে নাত পরিবেশনকারী ইসলামী ভাই, যার থেকে মাশাআল্লাহ নাত শরীফ শোনার সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু অজানা বিষয় জানার সৌভাগ্য নসিব হবে। অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া, আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত বিভিন্ন কিতাব, বিভিন্ন রিসালার প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার 10টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র রমজান মুবারক রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস রয়েছে, তার সাথে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে যদি আমরা আমাদের এই রমজান মাসকে সুসজ্জিত করি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দর্শক, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমার ডান পাশে রয়েছে আমাদের আজকে ইকরাম হুজুর। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল। শুভেচ্ছা হুজুর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে এবং আমাদের আপনার মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের আলফাত হুজুর উপস্থিত রয়েছে। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
আপনাকে দয়া, শুক্রিয়া হুজুর, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের আপনাকে আমন্ত্রণ। এবং আমাদের নাত প্রবেশনকারী ইসলামী আমাদের শাহাদাত ভাই উপস্থিত রয়েছে। মাশাআল্লাহ, শাহাদ ভাইয়ের কাছে প্রথমেই যাব। শাহাদ ভাই, আজকে দর্শককে মাশাআল্লাহ আপনি প্রথমে কি শোনাবেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।
আসুন পিপি ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশা আল্লাহ তাআলা আমরা নাত শরীফ শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা صلي على حبيبنا صلي على محمد তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তব তো
করো ত্রাণ ও গোপীয়নবী, তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গোপীয়নবী, দিয়েছো নবী তুমি গরিব দুঃখের ডাকে সাড়া, দিয়েছো নবী তুমি গরিব দুঃখীদের ডাকে সাড়া, শোনো আমার তুমি আহ্বান ও গোপীয়নবী, শোনো আমার তুমি আহ্বান ও গোপীয়নবী, তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গোপীয়নবী, মদিনার বীর আমার বড়ই ব্যাকুল, মদিনা দেখার বড়ই আশা ও গোপীয়নবী, মদিনা দেখার বড়ই ও গোপীয়নবী, তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গোপীয়নবী, মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে, মদিনার পাগল বলে যেন লোকে রয়েছে কত শান গোপীয়নবী, এই নামে রয়েছে কত শান গোপীয়নবী, তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গোপীয়নবী, তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গোপীয়নবী। সুপোষণ
মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। প্রিয় মদিনার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অন্তরে আমাদের মহাব্বত নসিব করুক, আল্লাহ পাক আমাদেরকেও কবুল করে নিক, আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল রমজানের আহ্বান এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, সেটি হচ্ছে সৎ কাজের আহ্বান। জি হ্যাঁ, এই সৎ কাজের ব্যাপারে মানুষকে দাওয়াত প্রদান করা, নেকির দাওয়াত দেওয়া, এটা আসলে গুরুত্বটা কতটুকু রয়েছে, এবং এটা যারা সৎ কাজের মানুষকে দাওয়াত প্রদান করে না, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে না, সেটার কী ক্ষতি রয়েছে, আরও অনেক কিছু ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো জানবো। তার সব প্রথমে আমাদের এখানে বাবু হুজুরের কাছে যাবো, যে আজকে যে বিষয় আমরা নিয়েছি দর্শকের কাছে আপনি প্রথমে কী টপিক তুলে ধরবেন এই বিষয়ে?
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভালো কাজের আদেশ দেওয়া বা সৎ কাজ থেকে বিরত রাখার ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআন করিম হামিদের মধ্যে ইরশাদ করেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। তাহলে এ থেকে বোঝা যায় এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলে আল্লাহ পাক পবিত্র কোরআন করিম এভাবে ইরশাদ করেছে এবং এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যে মানুষদেরকে যাতে সৎ পথে আহ্বান করার জন্য। এবং সাথে সাথে আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামদেরকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ পাকের রুবুবিয়াত প্রচার করার জন্য, সাথে সাথে আল্লাহ পাক যে বিধি বিধান, যে নিষেধ, যেগুলো বিধি বিধান আরোপ করেছেন সেগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ঠিক তদ্রূপ ওইভাবেই বুজুর্গানে দিনগণ ওইভাবেই তাঁরা ওই আল্লাহ পাকের আদেশকে শিরোধার্য করে নিয়েছেন এবং ওইভাবে শরীয়ত অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছেন এবং ওইগুলা আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আজকে আবির্ভূত হয়েছে। এবং এনিবডি যদি কেউ ওই মডেলকে অ্যাকসেপ্ট করে তাহলে সে কখনো মিসগাইড হবে না, যেন আল্লাহ পাক ইরশাদ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের যে আমার প্রিয় হাবিবের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে অনুসরণ অনুকরণ মাধ্যমেই তিনি যেভাবেই শরীয়তের পথে মানুষকে আহ্বান করেছেন, বুজুর্গানে দিনগণ সেভাবেই ওইভাবে মানুষকে আহ্বান করেছেন এবং ওই পথে মতেই নিজেদেরকে যারা পরিচালিত করেছেন তারাই আজকে স্মরণীয়, তারাই আজকে স্মরণীয়।
আসলে তাদেরকে আজকে আমরা স্মরণ করে থাকি, তাদেরকে আমাদের নিজেদের আইডল হিসেবে আমরা বানানো উচিত। এটাই যে আসলে একটা কথাই যে আমাদের গুরুত্বটা আজকের বিষয়ে যেটা আমরা নিয়েছি সৎ কাজের আহ্বান, সেটার মাধ্যমে আমাদের যে আল্লাহ পাক যে জায়গায় কোরআন করিমের মধ্যে আমাদেরকে এই বিষয়ে যে তোমরা সৎ কাজের মানুষকে দাওয়াত প্রদান করো, আহ্বান করো এবং অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করো, এই বিষয়টা কতটুকু গুরুত্ব হলে কোরআন পাকের বিভিন্ন জায়গার মধ্যে এই বিষয়ে আলোচনা উঠে আসে। তাই আমাদের উচিত যে আমি আপনি আজকে যেই স্থানের মধ্যে রয়েছে, যে যে অবস্থার মধ্যে রয়েছে, যে যে প্রফেশনের মধ্যে রয়েছে, প্রতিটা ক্ষেত্রে আমার পরিবার, আমার সমাজ, আমার অফিস, আমার আদালত, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কতটুকু একে অপরকে ভালো কাজের প্রতি আহ্বান করি আর অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, এটা আমাদের খেয়াল করা উচিত।
এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা আমাদের কামরুল থেকে শুনবো ইনশাআল্লাহ। আমাদের অপর মোবাইলে দাওয়াত আছে আমাদের আফফাতুজুর কাছ থেকে, আজকে এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। জি হুজুর।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য বড় দয়া হচ্ছে এটা আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সৎ কাজের আহ্বান অথবা নেকির প্রতি ভালো কাজের প্রতি আহ্বান সম্পর্কে কিছু বলার তৌফিক যে নিচ্ছেন এটা অনেক বড় নিয়ামত।
আলহামদুলিল্লাহ।
বলে কেন এটা যদি একটু গুরুত্বটা বুঝি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে ঘোষণা করেছেন, যাদেরকে একেবারে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, অর্থাৎ আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম, আল্লাহ তাআলা ওনাদেরকে যেই কাজ আল্লাহ তাআলা অর্পণ করেছেন তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে নেকির প্রতি কল্যাণের প্রতি আহ্বান করা। তো আসলে এটা কোনো সাধারণ কাজ না। যদি এটা সাধারণ কাজ হতো আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দাদের কেটা দিতেন। এটা অনেক অনেক ফজিলতপূর্ণ এবং অনেক উঁচু মানের একটা কাজ যে কল্যাণের প্রতি আহ্বান করা। এখন দেখুন একটা জিনিস কি, আল্লাহ তাআলা প্রত্যেক নবীগণকে পাঠিয়েছেন, নবী রসুল ওনারা আপন আপন দায়িত্ব হিসেবে ওনারা এটা করেছে, কিন্তু অন্যান্য নবীদের উম্মতদেরকে অর্থাৎ তাদের ফজিলতের বিষয়ে বলেন, তাদের মর্যাদার বিষয়ে বলেন, সেভাবে আসে নাই যেভাবে উম্মত মুহাম্মদের বিষয়ে এসেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কারণ কি আল্লাহ তাআলা, আমরা সকলেই জানি আল্লাহ তাআলা পাক কালামের মধ্যে যেই আল্লাহ তাআলা কালামগুলো নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কালাম, কালামুল্লাহ কোরআন মাজিদ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই কোরআন মজিদে আমার রব তাআলা অনেক জায়গায় এই নেকির কাজের প্রতি আহ্বান সম্পর্কে অনেক কিছু বলেছে। যদি আমরা দেখি আজকে আমরা অনেক নিজেকে এটা অনেক আনন্দ ফিল করি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত,
অর্থাৎ আলহামদুলিল্লাহ
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
এখন এই যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া, এই ফজিলত এটা দিয়েছে আল্লাহ তাআলা, তো এর কারণসমূহ অনেক তো রয়েছে
অবশ্যই
মধ্যে, কিন্তু এটা একটা কারণ যে এই উম্মতদেরকে আল্লাহ তাআলা এই এই নিয়ামত দিয়েছেন তারা নেকির কাজের প্রতি আহ্বান করবে আর মন্দ কাজে নিষেধ করবে।
সুবহানাল্লাহ।
এখন আমি বলছি না,
আচ্ছা
এটা আমার রব তাআলা কোরআনে পাকে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, আমি সেটা পেশ করার চেষ্টা করছি। সূরা আলে ইমরানের 110 নং আয়াতে
জি
এখানে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
আল্লাহ।
অর্থাৎ কানজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ করা হয়েছে, তোমরা অর্থাৎ উম্মতে মুহাম্মদকে এটা ইন্ডিকেট করা বলা হচ্ছে, তোমরা শ্রেষ্ঠতম ওই সব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে।
সুবহানাল্লাহ,
শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। এরপর কারণগুলো বর্ণনা করলেন আল্লাহ তাআলা, সৎ কাজের আদেশ দিচ্ছ এবং খারাপ কাজের মন্দ কাজের মন্দ কাজ থেকে নিষেধ করছো আর আল্লাহর উপর বিশ্বাস রাখছো।
সুবহানাল্লাহ।
এখন দেখেন এখানে আল্লাহ তাআলা চাইলে অবশ্যই অনেক বিভিন্ন কারণ
রয়েছে,
তবে এগুলো একটা প্রধান কারণ,
বিশেষ কারণ,
অর্থাৎ প্রধান কারণগুলোর মধ্যে এগুলো এই কারণগুলো
রয়েছে। মানে প্রথমে কত সুন্দরভাবে উম্মতে মুহাম্মদের গুরুত্বটা উঠে এসেছে,
এর ফজিলত, এর মর্যাদা, উম্মতে মুহাম্মদকে আল্লাহ তাআলা স্পেশাল যে করেছেন অন্যান্য উম্মতের মধ্যে, আল্লাহ তাআলা অনেক উম্মত নাজিল করে অর্থাৎ পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে, কিন্তু শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই উম্মতে মুহাম্মদকে আল্লাহ তাআলা এই শারাফত, এই মর্যাদা দান করেছেন। তো তার যে কারণ বর্ণনা করা হচ্ছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার,
মানে তাদের নেকির দাওয়াত দেওয়া, ভালো কাজের,
ভালো কাজের প্রতি আহ্বান করা আর মন্দ কাজ থেকে নিষেধ করা। তো এই যে নবীদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত, যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা উম্মতে মুহাম্মদের জন্য কিন্তু আল্লাহ তাআলা এটা দিয়েছে।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। তো আমাদের এই জন্য এই নেকির কাজের প্রতি আহ্বান করা আর মন্দ কাজ থেকে বিরত রাখা এটা নিজের জন্য বলে এবং একে অপরের জন্য প্রত্যেকের জন্য, অর্থাৎ প্রত্যেক মুসলমানের উচিত তার আপন আপন পরিচিত যার যতটুকু সম্ভব রয়েছে, এমন না
আপন স্থানের মধ্যে যতটুকু,
এমন না যে মানে আপনার যতটুকু ক্ষমতা নাই আপনি ততটুকু ব্যবহার করবেন, যেমন কি কথার কথা আপনার বড়জন কেউ আপনি তাকে এই আপনি এটা করবেন না, আপনি এটা করতেছেন কেন, আপনি মন্দ কাজ করতেছেন কেন, এরকম না। অর্থাৎ আপনি আল্লাহ তাআলা আপনাকে যেখানে যেভাবে রেখেছে, আপনি যদি বড় হন আপনার ছোট ভাই রয়েছে, আপনি যদি গড়ের প্রধান কর্তা হন তাহলে আপনার আন্ডারে যারা রয়েছে, আপনি যদি কোনো কোম্পানির একজন ম্যানেজার হন তাহলে আপনার আন্ডারে যারা রয়েছে, এবং যদি আপনি কোম্পানির একেবারে যদি প্রধান হন তাহলে আপনার নিচে যারা রয়েছে, এভাবে স্টেপ বাই স্টেপ আপনি যে যে স্থানে রয়েছে আপন আপন তার নিচের ব্যক্তি যারা রয়েছে তাদেরকে সুন্দরভাবে আপনার উত্তম ব্যবহারের মাধ্যমে আপনি চাইলে ভালো কাজের প্রতি আহ্বান করতে পারেন।
আসলে এটা কতটুকু গুরুত্ব এটা আমাদের কাছে উঠে আসে, এবং যেটা আপনি বললেন যে আমরা উম্মতে মুহাম্মদে আজকে হয়ে আমরা এত বড় নিয়ামতটা পেয়েছি যে যেটা নবীগণ যে কাজটা করেছে।
এখানে কাউসার ভাই যদি বলতে যাই, একটু যদি আমরা চিন্তা করি, দেখেন অবশ্যই যারা অমুসলিম রয়েছে, ভিন্ন ধর্মী রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন কল্যাণমূলক কাজের প্রতি মানুষকে আহ্বান করে। কিন্তু দেখুন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার প্রতি ঈমানের দৌলত দান করেছে,
সুবহানাল্লাহ,
আমার নবীর প্রতি ঈমানের দৌলত দান করেছে,
আলহামদুলিল্লাহ।
ইসলামের মতো ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার দরবারে যে দিন মকবুল, যে দিন আল্লাহ তাআলার পছন্দনীয়, সেই ধর্ম আমাকে দান করেছে, সেই দিন আমাকে দান করেছে,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এখন যখন আমরা এই নিয়ামত পেয়েছি,
জি,
অন্যান্যরা কাজ করলে, ভালো কাজ করলে তারা ফল হয়তো দুনিয়ায় পেয়ে যায়, কিন্তু তারা আখিরাতে পাবে,
আখিরাতে পাবে না।
কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এমন দয়া করেছেন, আমরা যদি কোনো একটা কল্যাণমূলক কাজ করি,
জি,
আমরা যদি কোনো সৎ কাজ করি, আমরা যদি সৎ কাজের প্রতি কাউকে আহ্বান করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এর নিয়ামত দিবেন, দিবেন, আবার এর ফল, এর প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দান করেন,
সুবহানাল্লাহ,
ঈমানের বদৌলতের কারণে,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো এখন আমি বলতে চাই যে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
জি,
আমাদের জন্য কত নিয়ামত যে নিয়ে এসেছেন। আমার ইকরাম বাবু সুন্দরভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। উনাকে এমন ভাবে পাঠানো হয়েছে যে দুনিয়ার মধ্যে একজন বান্দাকে কিভাবে চলতে হবে, কিভাবে চললে সে এই দুনিয়ার মধ্যেও এই বডির যত প্রয়োজন, এই বডিকে কিভাবে চালাতে হবে, কিভাবে চালে এই বডিতে সুস্থ থাকবে, এবং কিভাবে চললে এই যে বডির মধ্যে আমাদের আত্মা রয়েছে, এই আত্মাকে আল্লাহ তাআলার নৈকট্য পর্যন্ত নিয়ে যেতে পারে,
আল্লাহ,
অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। এই সব কিছু আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়েছে,
নিঃসন্দেহে, আলহামদুলিল্লাহ।
এখন এই যে আমরা যদি সত্যিকারেই আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ তাআলার নৈকট্য চাই, তাহলে কল্যাণকে নিজের জন্য আবশ্যক করে
আবশ্যক করে নিতে হবে, অবশ্যই,
কল্যাণময় কাজকে, কল্যাণময় কথাকে, কল্যাণময় কর্মকে, এক কথায় আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা ব্যবহার, যেহেতু আল্লাহ তাআলার প্রতি ঈমান রয়েছে, আর আল্লাহ তাআলার নৈকট্যটা হওয়া আমাদের জন্য অনেক আসান,
সহজ,
অনেক সহজ, তো এই সহজটা আপনি তখনই সম্ভব হবে যখন আপনি কল্যাণকে নিজের জন্য আবশ্যক করেন।
এক কথা আমাদের নবী
সাল্লাল্লাহু আলাইহি কিন্তু কল্যাণ নিয়ে এসেছেন,
জি জি, নিঃসন্দেহে,
ইসলাম পুরোটাই কল্যাণ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
ইসলামের প্রতিটি কর্ম, ইসলামের প্রতিটি নির্দেশ আমাদের জন্য কল্যাণই কল্যাণ,
আলহামদুলিল্লাহ।
এই কল্যাণকে নিজের জন্য যদি আবশ্যক করেন,
জি,
আর এগুলো মানুষের নিকট পেশ করি, আমাদের পরিচিত যারা রয়েছে, যে যার জীবন বলেছে সম্ভব, বললে ও আননি ওয়ালাও আয়া, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী,
জি
জি, একটা আয়াত হলেও তোমরা পৌঁছিয়ে দাও। তো আল্লাহ তাআলা আপনাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে হাদিসে পাক শিখার তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পাক কালামের যে অংশটুকু আপনাকে শিখার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মের যে বিধান সমূহ সম্পর্কে আপনাকে জানার তৌফিক দিয়েছেন, নাম্বার ওয়ান এটা নিজের মধ্যে বাস্তবায়ন করে,
অবশ্যই নিজে
বাস্তবায়ন করে, এরপর সেটাকে আপনি ওই হাদিসে পাকের উপর আমল করার উদ্দেশ্যে, অথবা কোরআনে পাকে যা বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতে পাকের উপর আমলের উদ্দেশ্যে উম্মতে মুহাম্মদ হিসেবে, যেহেতু এটা একটা দায়িত্ব, সেই দায়িত্বকে পালনের উদ্দেশ্যে আপনি আপনার সম্ভব অনুযায়ী আপনি সেটাকে অন্যের নিকট পৌঁছে,
সুবহানাল্লাহ। এবং আমি নিজেও আমল করছি, এটা স্বভাব, অন্যদেরকে যখন আমি এই বার্তাটা পৌঁছে দেবো সেও যদি আমল করে সেটা স্বভাব, আমি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার, নেক কাজের প্রতি আহ্বান করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। অনেক দর্শক আপনারা আপনাদেরকে কল এস এম এস করছেন, কিছু কল এস এম এস অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। জি আমাদের কল শুনিয়ে দিন। আপনাদেরকে আপনি এভাবে নিজেও দেখুন, অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন। জি পরবর্তী কল। কিছু কমেন্ট এড করার চেষ্টা করবো, যেমনটা মাশাআল্লাহ কাইমুন ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে মোহাম্মদ রায়হান ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করছেন, এভাবে আব্দুর রহমান আত্তারি ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ জুনায়েদ ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ হেলাল হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, এবং অনেকে মাশাআল্লাহ যারা কমেন্ট করছেন, শেয়ার করছেন, শুকরিয়া জ্ঞাপন করছে আপনাদের, এবং আপনার শেয়ারের মাধ্যমে অন্যের ইলমে দিন শিখার সুযোগ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে এর উত্তম প্রতিদান নসিব করুক। দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি সেগমেন্ট অ্যাড করে থাকি, চেষ্টা করবো এখন একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার জন্য ইনশাআল্লাহ। এরপর আমরা আবার আমাদের আলোচনার দিকে ইনশাআল্লাহ ফিরে আসবো ইনশাআল্লাহ। জি আমাদের সেগমেন্টে আমাদেরকে দেখিয়ে দিন।
ইসলামী বেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কথা বলবো আমরা ফাইজানে রবিউস সানি এ কিতাব থেকে ওয়াকিয়া শ্রবণ করেছি এবং গোসেফ আগ্রদিল্লাহ পরে শোনার সৌভাগ্য হয়েছে। হয়তো অনেক উৎসাহিত এই কিতাবটি সংগ্রহ করে নিয়েছেন ইতিমধ্যে। তো উৎসাহ জ্ঞাপনার্থে চলুন আজকে একটি নতুন কিতাব সম্পর্কে জানি, আর তা হলো সুন্নতি বিভাগ। প্লিজ ইসলামী বেরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার মাদার তাজ সাহিবে মেরাজ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, বড়ই বরকতময় বিবাহ হলো ওইটাই যার মধ্যে বোঝা কম হয়। হাকিমুল উম্মত হযরত মাওলানা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরাতুল মানাজিহ এর মধ্যে এই হাদিসের প্রসঙ্গে লিখেন, অর্থাৎ যে বিবাহে উভয় পক্ষের খরচ কম হয়, মোহর অল্প হবে, উপহার যেন ভারী না হয় এবং কোনো পক্ষে যেন ঋণগ্রস্ত হয়ে না যায়, কারো পক্ষ থেকে যেন কঠিন শর্ত দেয়া না হয়। যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে মেয়ে দেওয়া হয় সে বিবাহই অধিক বরকতময় হয়ে থাকে এবং এই বিবাহই ঘরকে আলোকিত করে। আজ আমরা বিভিন্ন হারাম প্রথা এবং অহেতুক প্রচলনের কারণে বিবাহের ঘরকে ধ্বংস করছি, বরং অনেক ঘরের জন্য ধ্বংসের কারণ হিসেবে প্রস্তুত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসে মোবারকা শুনে বোঝা কম হয় বরকতময় বিবাহ এমন বিবাহ করার তৌফিক দান করে। প্লিজ নাই ভাইরা, এটি হচ্ছে বরকতময় বিবাহ যে বিবাহের মধ্যে বোঝা কম হয়। তাই আমাদের উচিত যে সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক যেরকম হাদিসে মোবারকায় বিবাহের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে, কী রকম বিবাহ করলে বরকতময় হবে তা সেই ব্যাপারে বলা হয়েছে, আমাদের উচিত ওই রকম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার। তো এইরকম আরও বিভিন্ন বিবাহ সুন্নত এবং বিভিন্ন মাসলা যদি আমরা জানতে চাই মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত দাওয়াত ইসলামের আমির আহলে সুন্নতের লিখিত একটি ছোট পুস্তিকা সুন্নতি বিবাহ, এই কিতাবটি আমরা আজই সংগ্রহ করে নিই এবং যারা আমাদের আশেপাশে রয়েছে তাদেরকে উৎসাহের জন্য প্রদান করে থাকে। ইনশাআল্লাহ আইজ্জল এর বরকতে সুন্নত মোতাবেক বিবাহ করার সৌভাগ্য আমার আপনার কারণে অনেকের হয়তো বা নসিব হতে পারে এবং আমার পরিবার পরিজনের মধ্যে এটি প্রসার করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাবটি মাকতামতুল মদিনার বিভিন্ন শাখা হতে নিজ নিজ অবস্থান থেকে সংগ্রহ করা তৌফিক দান করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
maktabatul madina maktabatul madina maktabatul madina maktabatul madina.
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব বর্তমান সমাজের জন্য আসলে এটি, কারণ আজকে আমরা সুন্নত এটির উপর তামল করেটি, কিন্তু সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক বিবাহ আজকে আমরা ভুলে গিয়েছি, তাই উচিত আমাদের এই কিতাবটা পড়া এবং এই অনুযায়ী আমাদের সমাজকে গড়ে তোলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আপনার ছেলে এটা www.dawatislami.net বুকস লাইব্রেরি অপশন থেকে এটা আপনারা হাসিল করতে পারেন পিডিএফ আকারে বা বিভিন্ন ফরম্যাটের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, ইলমে দিন হাসিল করার সৌভাগ্য নসিব করুক। দর্শক, আমরা আলোচনা করছিলাম নেকির কাজে, সৎ কাজের, কল্যাণের কাজের আহ্বান করার ব্যাপারে। তো এই বিষয়ে আমরা কিছুক্ষণ আগে মাশাআল্লাহ যে কোরআন করিমের মধ্যে এটার কতটুকু গুরুত্ব, এটার বিভিন্ন আলোচনা আমরা শুনছিলাম, আরও কিছু ইনশাআল্লাহ মদিনা এখন আমাদের কামাজ থেকে শ্রবণ করবো। জি হুজুর,
ধরো সাইয়েদানা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাই,
জি,
তার কাছে এক প্রাদেশিক গভর্নর এসেছিল। তো এসে গভর্নর বিভিন্ন রাষ্ট্রীয় কথা বলছিল। তো ওই সময় যে প্রদীপ জ্বালানো ছিল সেটা রাষ্ট্রীয় কোষাগারের পক্ষ থেকে। তো যে মুহূর্তে প্রাদেশিক গভর্নর উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করলো যে আপনার পরিবার পরিজন কেমন আছেন, আপনারা কি ভালো আছেন, উনি এটার উত্তর না দিয়ে তাড়াতাড়ি প্রদীপটা নিভিয়ে আর একটা প্রদীপ জ্বালিয়ে তারপর বললেন যে আলহামদুলিল্লাহ ওনারা সবাই ভালো আছে।
অবাক করার মতো একটা কাজ।
গভর্নর বলছে কি ব্যাপার, আপনি এই আনসারটা তো একটু আগে দিতে পারতেন,
কয়েক সেকেন্ডের সময়,
কিন্তু প্রদীপ এটা রেখে আবার আর একটা প্রদীপ জ্বালিয়ে
তারপর
আনসারটা কেন দিলেন?
আচ্ছা,
তখন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, নেকির দাওয়াত এটাই, দেখো আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ দেওয়া হয়েছে ওই অর্থের মাধ্যমে কেনা প্রদীপটা হচ্ছে এটা।
আল্লাহ,
যতক্ষণ তুমি আমার সাথে আলোচনা করেছো রাষ্ট্রীয় কাজে তখন সেটা বের করেছি, যখন আমার পারিবারিক বিষয় নিয়ে যখন প্রশ্ন করেছো
বিষয় নিয়ে আলোচনা হচ্ছে
তখন ওইটা রাষ্ট্রীয় পয়সা দিয়ে কেনা প্রদীপের মাধ্যমে দিব না, আমার নিজের পকেটের টাকা দিয়ে যে প্রদীপ কিনেছি সেটা জ্বালিয়ে তারপর আনসারটা দিচ্ছি।
আল্লাহ,
দেখুন দাওয়াত, নেকির দাওয়াত শুধুমাত্র নামাজ রোজা হাস জাকাত এর মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ।
অবশ্যই অবশ্যই,
ইসলাম এটা শুধু একটা ধর্ম, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা,
নিঃসন্দেহে
সবকিছু। একটা মানুষ জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু, মৃত্যু কবর হাসর জান্নাত পর্যন্ত যে যে স্টেপ রয়েছে প্রত্যেকটা স্টেপের ধরন কি হবে, এক্সাম কি হবে, আনসার কি হবে, এবং কিভাবে সেই পদক্ষেপগুলা সেই ধাপগুলো অতিবাহিত করতে হবে সেটার বিষয়ে কিন্তু সলিউশন কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। এবং বুজুর্গানের দিন সেটাকে অনুসরণ করেছেন, এবং সেটার মেসেজ হচ্ছে এটা যে এটা আমার পকেটের টাকা দিয়ে নয়, সেজন্য আমি রাষ্ট্রীয় কোষাগারের টাকা, আজকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা আমি কিভাবে নষ্ট করবো আমার আমার ব্যক্তিগত কাজ,
যেখানে সবারই হক রয়েছে,
সবার হক রয়েছে।
হ্যাঁ,
দেখুন আজকে এই মেন্টালিটি, আজকে আমরা যারা রয়েছি মালিক পক্ষকে ফাঁকি দিয়ে তারপর তার কর্মচারীগণ পয়সা নিয়ে নেওয়া, এক ব্যক্তির উক্তি এভাবে যে আমি যখন দেশের বাইরে ছিলাম তো একটা শপিং মলে কাজ করতাম, তো আমার স্যালারি ছিল বাংলাদেশি প্রায় 45,000।
আচ্ছা,
45,000 45,000 টাকা আমার স্যালারি।
জি,
তো আমি ওইখান থেকেও সবাই যখন নিত না আমি এখান থেকে কিছু টাকা নিতাম।
আচ্ছা,
এটা মালিক পক্ষে জানে না,
জানতো না,
অ্যাকচুয়ালি জানতো না, কিন্তু উনি মনে করেন এমনি উনি এতটুকু ধারণা আছে যে এখান থেকে ওরা কিছু না কিছু টাকা নিয়ে ফেলে।
জি,
যে ওই সামান্য কিছু নিতে নিতে প্রতি মাসে আমার স্যালারি গিয়ে দাঁড়ালো 80,000।
আল্লাহ, এটা সামান্য বলা হচ্ছে? হ্যাঁ,
তাহলে দেখুন কাকে ঠকিয়ে কেলাওয়ান হচ্ছে।
হ্যাঁ,
তাহলে এই যে ইসলাম এটাকে বলে নাই হক, হকুল ইবাদ, বান্দার হকটা যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না তখন আল্লাহ ক্ষমা করবে,
ক্ষমা করবে,
এটাই হচ্ছে নেকির দাওয়াত। মানুষকে এই কাজে আহ্বান করা যে আমি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত করা হবে কালকে আমাদের ময়দানে, আমি কি করছি এগুলো, তখন তার মধ্যে যখন এই অনুভূতি যখন আসলো তখন এই হারামের টাকা যখন তার পকেটে যাচ্ছে তখন তার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেল, তার সন্তানরা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ঘরের মধ্যে সবাই অসুস্থ, সামান্য অসুস্থতার কারণে অনেক টাকা তার ব্যয় হচ্ছে, তখন সে বুঝতে পারলো না আমার এই হারামের টাকার কারণে আমার মধ্যে এই অশান্তি, তখন সে এটা থেকে এটাকে ফিরে আসলো এবং মালিককে বললো যে আমাকে ক্ষমা করে দিন আমি আপনার অনেক নষ্ট করেছি, তখন দেখা যায় তার রোগগুলা আপনা আপনি তাড়াতাড়ি চলে গিয়েছে, এখন থেকে অনেক সুস্থ, অনেক সুস্থ আছে। তখন সে বলতে লাগলো যে ইসলাম আসলে এমন একটা ধর্ম মানুষকে পরিপূর্ণভাবে প্রশান্তি দেওয়ার জন্য ইসলামের যে আইডল গুলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দিয়েছেন, ওই রসুলের আইডল গুলো আমরা যদি মনে প্রাণে যদি ধারণ করে থাকি তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ
নিঃসন্দেহে।
তাহলে আজকে 30টা বছর পার করেছি, 30টা বছর পর আজকে নামাজ পড়ে শান্তি লাগতেছে আমার, আজকে আহার করে শান্তি পাচ্ছি,
এতদিন হারামের সাথে ছিল বলে
এতদিন পর্যন্ত সেটা আমার ছিল না। ইসলাম আমাকে এটাই শিক্ষা দিয়েছেন যে ভালো কাজের বুজুর্গানের দিন এটাই শিক্ষা দিচ্ছেন যে ভালো কাজের আদেশ, এটাই তো ভালো কাজ যে আমি ভালো সৎ উপার্জন করে হালাল উপার্জন করব,
অন্যকেও এর ব্যাপারে উৎসাহিত করব
এটাই। কিন্তু আজকে আমরা অনেকে রয়েছি যে মানুষকে সৎ কাজের আহ্বান করতে ভালো কথা বলতে লজ্জা পাই।
আসলে হুজুর একটা বিষয় আমি এখানে এটাও বলবো, যখন আপনি সৎ কাজের ব্যাপারটা এনেছেন অনেক সময় আমরা নিজেরা তো হারামের দিকে থাকি বা কেউ কেউ যখন সৎ কাজের মধ্যে চলাফেরা করে তখন ওই সময় আমি এটাও বলে দিই যে ভাই আজকে এখানে আমি বরঞ্চ তাকে গুনাহের দাওয়াত দিই, সৎ কাজের কি আজকে দাম আছে, তুমি সৎ কাজগুলো করে কি লাভ, কয়দিন করতে পারো, মানে এখানে আমরা মানুষকে আরো গুনাহের কাজের হারাম কাজের দাওয়াত দিচ্ছি, নেকের দাওয়াতও দিচ্ছি না, বরঞ্চ কেউ ভালো পথে বা হালালো চলতে চাইলে তাকে আরো নিরুৎসাহিত করছি।
এটা এটা একটা হচ্ছে যিনি এই কথাটা বলছেন না
জি
ওনার মধ্যেও দিনী শিক্ষা নেই,
দিনী শিক্ষা নেই, আসলে
দিনের জ্ঞান নেই,
দিনের জ্ঞান,
সেজন্য ওনারা শুধু তখন আল্লাহকে স্মরণ করেন যখন মুসিবতে পড়ে, যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহকে স্মরণ করি,
স্মরণ করি,
যখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আমরা আল্লাহকে স্মরণ করি, যখন বড় রোগ আমার যখন ধরা পড়ে যে উনি আর বেশি দিন বাঁচবে না,
বাঁচবে না,
ডাক্তার ওনাকে সময় দিয়েছেন 1 মাস বা 2 মাস, তখন উনি চিন্তা করেন হ্যাঁ আমি তো অনেক গুনাহের কাজ করি, তখন মানুষ কোনো ভালো ভালো কথা বলেন যে আসলে এই দুনিয়ার খুবই অল্প দিনের আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু উনি এত বছর যে অসৎ কাজ করেছিল সেটা বুঝছে এখন যখন মুসিবত পড়েছেন। সেজন্য একজন বুজুর্গ খুব সুন্দর বলেছেন যে 4 জন ধরে সোজা করার আগে নিজে নিজে যদি সোজা হয়ে যায় তাহলে মানুষের মধ্যে এত অসঙ্গতি থাকতো না,
থাকবে না।
4 জন ধরে আমাকে সোজা করা তার মানে আমাকে যখন মৃত্যুবরণ করবো তখন 4 জনে তখন কাটে নিবে, তখন 4 জন ধরে সোজা করার আগে আমরা আগে সোজা হয়ে যাই,
সোজা হয়ে
সোজা হয়ে যাই। সুন্নাত আমাদেরকে এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে আমাদেরকে সৎ পথের আহ্বান করে যাচ্ছেন এবং সঠিক পথের দিশা দিয়ে যাচ্ছেন। আজকে সেই করাচির জমিনের মধ্যে বসে একজন ব্যক্তি আজকে পুরো 2টা দেশের মধ্যে কোটি কোটি আশেক রসুলের অন্তরের প্রদীপকে জ্বালিয়ে দিয়েছেন, আজকে গুনাহ ভরা পরিবেশকে আজকে দুর্বৃত্ত করে তাদের মধ্যে নেকির পরিবেশ দিচ্ছেন একজন ব্যক্তি। কিভাবে সম্ভব? আল্লাহ পাকের দয়া সম্ভব। তার মধ্যে যদি এরকম আপনি যেটা বললেন যে এত এখনকার ভালো মানুষ আছে, এখন কি আর সরকারের আদেশ দেওয়ার এরকম সিচুয়েশন আছে, মানুষ সবাই চলছে যেদিকে জোয়ার যেদিকে আমরা সেদিকে যাবো, কিন্তু দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুতের বিপরীতে চলে,
সুবহানাল্লাহ
সুতের বিপরীতে চলে। আজকে মানুষকে সত্যতার আহ্বান করছে, বড় বড় সিঙ্গার পপ সিঙ্গার আজকে তওবা করে গুনাহের কাজ থেকে আজকে ফিরে এসে আজকে তারা নাচ পরিবেশন করছেন। আমরা এটা দেখি কোটি কোটি যুবক মিসগাইড হয়েছে সেটা না দেখে কোটি যুবক থেকে একজন ফিরে এসে আমাদেরকে সৎ পথের আহ্বান করে যাচ্ছেন, আমরা সেটাকে দেখি, দেখবেন আপনার আমার মধ্যে পরিবর্তন আসবে
ইনশাআল্লাহ।
জাহান্নামের পথ যারা অবলম্বন করে আমরা তাদের কেন দেখবো,
কেন দেখবো?
যারা জাহান্নামের পথ ছেড়ে যারা জান্নাতের পথে এসেছে আমরা তাদেরকেই দেখি
ইনশাআল্লাহ।
তাদেরকে যদি অনুসরণ করি না রব তাআলা খুশি হবেন, আমরাও সঠিক পথের দিশা পাবো
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে এটা আমাদের অবশ্যই দেখা উচিত, 100 জনের মধ্যে 99 জন খারাপ কাজ করছে বলে আমি বলবো ভাই এগুলো কি দাম রয়েছে কি না, আমি এর দিকে তাকাবো না, দেখবো সে একজনের দিকে যে জান্নাতের দিকে হাঁটছে তার দিকে তাকাই এবং তার দিকে ফলো করে নিজেও এগিয়ে আসি ভালো কাজের দিকে, সৎ পথের হালাল ইনকামের দিকে হালাল উপার্জনের ক্ষেত্রে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ নিজেও আমরা এইভাবে ভালো কাজের দিকে আগাই অন্যকেও এর ব্যাপারে উৎসাহিত করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। একটি কালাম বা নাম অ্যাড করবো ইনশাআল্লাহ, এরপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা শুনবো আমাদের আরাফাত থেকে। জি আমাদের সংক্ষিপ্ত আকারে একটি কালাম ইনশাআল্লাহ আমরা অ্যাড করবো। জি
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হাক শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিব্রাইল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিব্রাইল আমিন সদা এসেছে। অদম বলে কেমন করে যাব মদিনা, অদম বলে কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
মদিনাকে কিভাবে একজন আশিক রসুল বলে থাকতে পারে, প্রতিটা মুহূর্তে তো মদিনা স্মরণীয় হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক, আমরা আলোচনা করছিলাম নেকির প্রতি আহ্বানের ব্যাপারে, আফাত হুজুর কাছে যাব। আচ্ছা দর্শকের কাছে হুজুর আপনি কি বিষয় তুলে ধরবেন?
নেকির দাওয়াত আর কল্যাণের প্রতি আহ্বানের বিষয়ে যদি বলতে যাই, এক তো কোরআনে পাকের মধ্যে যখন আমরা দেখি অনেক আয়াতের মধ্যে এসেছে, আর বর্তমানে আমরা যদি একটু বিবেচনা করি, খুব কম মানুষই রয়েছে তারা তাদের সন্তানদেরকে আওলাদদেরকে এটা শিক্ষা দেয় যে নেকির কাজে নিজেকে ব্যস্ত রাখো আর নেকির কাজের হুকুম দাও, নির্দেশ দাও।
জি,
এটা কিন্তু একেবারে তখন কি করে, তখন দেখা যায় কোন একজন মানে আমাদের অনেক দাওয়াত ইসলামের মোবালিকদের সাথে এরকম ঘটেছে, মোবালিকদেরকে বলে যে ভাইজান একটু আমার সন্তানকে একটু দেখেন, একে কত বোঝাই হয় না। অথচ অনেক ফ্যামিলিকে এরকম দেখা যায়, যেটা বাস্তবতা আমাদের ইসলামী বাইরে যখন অনেক এরকম ব্যক্তিকে ছেলেকে একটু ইনফাদিস কোশিশ করে বুঝিয়ে যখন একটু এতাকাফের মধ্যে যাতে নেকিতে চলে আসে, নেকির কাজে চলে আসে, যাতে সে যেন নেককার হয়ে যায়, সে যেন নামাজি হয়ে যায়, এটার জন্য চেষ্টা করে, অনেক মা বাবা এমন রয়েছে আফসোসের বিষয় নিজের সন্তান নামাজ পড়তেছে, এটা মা বাবার ভালো লাগে না, মানে তাদের সাথে মিশিও না, তখন নিষেধ করে। আচ্ছা দাঁড়িয়ে রাখতেছে মনে করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত মুবারকা এটা রাখা শুরু করে দিছে, এটাকে পালন করা শুরু করে দিছে, একটা নেকির কাজ, নেকির কাজে আহ্বান পেয়ে সে তার ভালো লেগেছে, সে নেকির কাজটা শুরু করে দিয়েছে, মা বাবার ভালো লাগে না, এটা নিষেধ করে দেয়। চিন্তা করে দেখেন কত আফসোসের বিষয়। আর যারা নিজের সন্তানকে নেকির কাজে লাগিয়ে রাখার জন্যে এবং নেকির কাজে আহ্বান করার জন্যে নির্দেশ দেয়, তাদের বিষয়ে হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যে তার সন্তানকে তিনি যে বলেছেন যে আমার সন্তান তুমি কি করবে, নেকির কাজে আহ্বান করবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে, এই আয়াতে পাক কোরআনে পাকে কিন্তু এসেছে।
আচ্ছা
ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, তিনি নিজের সন্তানকে দেন নির্দেশ, এটা হযরত লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে দেন নির্দেশ দিয়েছে।
সুবহান,
তো এখন আমি যদি দেখি তো তিনি যে বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, তো এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে তিনি নিজের সন্তানকে নামাজের জন্য নির্দেশ দিয়েছে, আবার ভালো কাজের নির্দেশ দেওয়ার জন্য, মানে অন্যকে যেন ভালো কাজের নির্দেশ দেয় এটা নির্দেশ দিয়েছে।
সুবহানাল্লাহ।
আবার মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য এটা নির্দেশ দিয়েছে। তো এখন আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলা এই লোকমান রাদিয়াল্লাহু আনহু এই কথাটাকে কত পছন্দ হয়েছে এটা কোরআনে পাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ, আমাদের জন্য একটা শিক্ষা হয়ে গিয়েছে। আমরা কি সেটা অনুসরণ করছি? আমরা কি নিজেরা নিজের সন্তানদেরকে এই কল্যাণের প্রতি আহ্বানের শিক্ষা দিচ্ছি নাকি দিচ্ছি না, নাকি যদি কেউ কল্যাণের প্রতি আহ্বান করে সেটা থেকে আরো নিষেধ করছি?
জি,
এটা অনেক দুঃখের বিষয়।
এই বিষয়টা খুব অভাব, যদিও বা আমরা হয়তো বা অনেক মা বাবা নিজের সন্তানকে হয়তো বা যদিও বা ভালো করার জন্য বলে থাকি বা অন্যকে বা খারাপ কাজ না করার জন্য বলে থাকি, কিন্তু আমার সন্তানকে এটা বলি না যে তুমি যখন কোনো খারাপ কাজ দেখতে পাও সেটা তুমি বাধা প্রদান করো।
আচ্ছা, এখানে
এই বিষয়টা আমরা
এখানে আরেকটা বিষয়,
জি
আমার বাপু হয়তো এটা তো একমত হবেন, আমরা অনেক মানুষ শুধু মানে সন্তানদের কল্যাণ অথবা কল্যাণের বিষয় শুধু এটা মনে করি, মানে আমার সন্তানের কোনো বিপদ আসবে সেই বিপদ থেকে বাঁচার জন্য সে নিজেকে যেভাবে করবে এটাকে একটু কল্যাণ, মানে কেউ বলল তুমি লেখাপড়া করো, লেখাপড়া যদি না করো তাহলে ভালো একটা চাকরি পাবে না, তাহলে এখন মনে করি এটা একটা ভালো কাজের নির্দেশ দিয়েছে। তারপর তুমি বেশি মোবাইলের মধ্যে বেশিক্ষণ থেকো না, কারণ মোবাইলের বেশিক্ষণ থাকলে তুমি লেখাপড়া করতে পারবে না, এই সেই এরকম বলে। আচ্ছা, মন্দ বন্ধুদের সাথে মিশিও না, কারণ তুমি মন্দ বন্ধুদের সাথে মিশলে তোমার সময় নষ্ট হবে, লেখাপড়া করতে পারবে না। অর্থাৎ এই ধরনের কথা যেগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা মা বাবার খুব পছন্দ করে আর সন্তানদের জন্য বলেও আবার অন্য অন্য বড় যারা আছে তাদেরকে বলে আমার সন্তানকে একটু এগুলোরও কি দিও
গাইডলাইন
করিও, যাতে আমার সন্তান কি একটু লেখাপড়া ভালো করে। তো এটা কিন্তু আমরা খুব সন্তানদের প্রতি আমরা খুব অ্যাক্টিভ হই এই বিষয়ে, আর সন্তানদেরকে যেন ভালো একটা জায়গায় যেতে পারে, ভালো আয় রোজগার করতে পারে এটার জন্য মানে মাইন্ডটা থাকে। কিন্তু সেটা আমরা কয়জন মা বাবা এরকম রয়েছে, আমি নাই সেটা বলতেছি না, কিন্তু একটু এটা চিন্তা করে কয়জন রয়েছে যে আমার সন্তান দুনিয়া তো সাময়িক জিন্দেগি না, সাময়িক, এরপর যে বিশাল জিন্দেগি আখেরাতের জিন্দেগি, এই জিন্দেগির জন্যে আমার সন্তানকে আমি রেডি করছি। যদি আপনি দুনিয়ার জন্যে সন্তানকে যেভাবে এই কল্যাণ এগুলোকে বুঝতেন এভাবে যদি আপনি একটু চিন্তা করতেন যে আমার সন্তান যেন আখেরাতে একেবারে শান্তিতে থাকে, তাহলে আপনি আপনার সন্তানের ওই কল্যাণের বিষয়ে তখন আপনার অটোমেটিকলি আপনার অন্তরে চলে আসতো, আপনার বিবেকে চলে আসতো না আমার সন্তানের জন্য নামাজটাও দরকার,
অবশ্যই
আমার সন্তানের জন্য রোজাটাও দরকার,
অবশ্যই
আমার সন্তানের জন্য ভালো ভালো ব্যবহার করা মানুষের সাথে এটাও দরকার, আমার সন্তানের জন্য হালাল ইনকাম করা এটাও দরকার। তখন কি হতো? তখন সন্তানকে ভালো কাজের নির্দেশ মা বাবারা দিত,
অবশ্যই
তখন সন্তান যদি কোনো ভালো কাজের নির্দেশ কারো থেকে পায় সেটা যেন আরো পায় সেটার জন্য উৎসাহিত করত,
উৎসাহিত হতো। জি জি।
তো আমরা শুধু দুনিয়ার মধ্যে সন্তান সুখে থাকুক এটার জন্য যত কল্যাণের কথা যত কল্যাণের বাণী আসে এগুলো কিন্তু খুব আমরা ভালোভাবে দিই ওগুলা দিই না
আসলে।
এটা একটু আমাদের যদি প্রত্যেক আমরা যারা মাদ্রাসা দর্শক রয়েছে আমরা যদি এটা একটু দেখি, এটা একটু চিন্তা করি যে না আমার সন্তানের জন্য, আমার আশেপাশে যারা রয়েছে আমার ভাইয়ের জন্য, আমার পরিবার পরিজনের জন্য কল্যাণ, যেটা দুনিয়ার মধ্যে কল্যাণ হবে আবার আখেরাতেও কল্যাণ হবে, এরকম যত বিষয় রয়েছে এরকম সব বিষয়ে যেন সে যেন কল্যাণের মধ্যে থাকে, দুনিয়ার মধ্যে হোক আখেরাতের মধ্যে হোক এই কল্যাণের মধ্যে থাকে, তাহলে এর জন্য যত ধরনের ন্যাক কাজের আহ্বান রয়েছে প্রত্যেকের প্রতি, প্রত্যেক ন্যাকের প্রতি, ন্যাকের কাজের প্রতি, সৎ কাজের প্রতি তাকে আমি উৎসাহিত করব।
জি জি, আমাদের এই বিষয় ক্ষেত্রে মানে
তাহলে কি হবে, তাহলে দেখব আমরা প্রত্যেক ফ্যামিলির মধ্যে কিন্তু প্রত্যেকে তখন তাকে অবশ্যই আল্লাহ তাআলার নৈকট্য হয় এমন প্রতিটা কাজে কিন্তু তাকে উৎসাহিত করা হবে, এবং প্রতিটা সৎ কাজের প্রতি তাকে কিন্তু উৎসাহিত করা হবে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আর কোরআনে পাকেও আল্লাহ তাআলা কত সুন্দর ইরশাদ করেছেন, বিসমিল্লাহ রহমানির রহিম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, অর্থাৎ এবং তার চেয়ে কার কথা অধিক উত্তম যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আল্লাহ তাআলার প্রতি আহ্বান করা, আল্লাহ তাআলার নৈকট্যর প্রতি আহ্বান করা, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আহ্বান করা, আপনার পরকালের কল্যাণের প্রতি আহ্বান করা, এটা যে কত
উত্তম
কল্যাণমূলক, কত উত্তম আপনার এই কথাটা, এই বাণীটা, এই নেকির দাওয়াতের কথাটা আপনার জবান দিয়ে আপনি কোরআন পাকের এই আয়াতে বোঝার চেষ্টা করুন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এটাও রয়েছে যে যে কেউ যে কোনোভাবে যদি আল্লাহ তাআলার প্রতি আহ্বান করে, নেকির কাজের প্রতি আহ্বান করে, তাহলে সেও এই আয়াতের মধ্যে তার কথাটা এতের মধ্যে সামিল হয়ে যাবে, অর্থাৎ তার কথা থেকে অনেক অধিক উত্তম কথা হিসেবে তাকে সামিল করা হবে।
সুবহানাল্লাহ, কোন ভাগে আয়াতের উপর আমল হয়ে যাবে?
অবশ্যই অবশ্যই। সুবহানাল্লাহ, এখানে কিন্তু নিয়ত থাকতে হবে। দেখেন, নিয়ত থাকতে হবে, আমি এটা কেন বলতেছি, আমরা অনেক সময় স্বাভাবিকভাবে দুনিয়ার কল্যাণের বিষয়ে অনেক কিছু বিষয়ে আমরা বলি, কিন্তু যদি এর মধ্যে ভালো নিয়ত না থাকে তো অনেক সময় অনেক কারণে হয়তো সওয়াব থেকে মাহরুম হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু যদি আপনার যদি নিয়ত ভালো থাকে
সৌভাগ্য হলো। দর্শক, কিছু কল এসএমএস এড করবেন ইনশাআল্লাহ। জি, আমাদের কিছু কল শুনে দিন।
আজকের অনুষ্ঠানে খুবই ভালো লাগছে, ধন্যবাদ। একটু দোয়া করবেন আমার জন্য।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। অবশ্যই আপনার জন্য দোয়া, আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুন। জি, পরবর্তী কল।
আব্দুল মুত্তালিব ইসলাম মিলন, লাইব্রেরি দাদা বিয়ারালি, মদিনার গন্তব্য আব্দুল মাদানী মদানী ওয়ালা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার ইনশাআল্লাহ চেষ্টা করবো যদি সম্ভব হয়। অবশ্যই আপনার জন্য পূরণ করার জন্য দর্শক মাশাআল্লাহ ফেসবুক লাইভে আমাদের সাথে রয়েছে, আরও কিছু কমেন্ট অ্যাড করবো। মোহাম্মদ সেলিম আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, শিহাব শরফুদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ মোমেন আহমদ ভাই আমাদের সাথে রয়েছেন। শরফুদ্দিন ভাই কমেন্ট করেছেন, মন্দ কাজকে কীভাবে নিষেধ করব। এভাবে আজম খান ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন, একটি মানকাবাদ শুনতে চাই, আরব আমিরাত থেকে দেখছি, আল্লাহ পাক কবুল করুক। অপরাজিত দর্শক তাও আজিজুর রহমান আত্মারি হবিগঞ্জ থেকে দেখছি, কমেন্ট করেছেন, একটি নার্সার জন্য অনুরোধ করেছে। অপরাজিত দর্শক তাও রকি ভাই আমি ইন্ডিয়া থেকে দেখিয়ে বলছি, মাশাল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। যারা যে যেখান থেকে দিতে পারছেন, আল্লাহ পাক আমাদেরকে ইলমে দিন এভাবে হাসিল করার তৌফিক দান করুক। কিছু এস এম এস এড করব। একজন দর্শক মোহাম্মদ মুস্তাফিজ ভাই তিনি দিনাজপুর থেকে আমাদের এস এম এস করেছেন, অনুরোধ করেছেন একটি নাত রসুল শোনার জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে তখন চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। অপরাজিত দর্শক তাও আমাদেরকে বগুড়া থেকেও নাত শরীফ শোনার জন্য অনুরোধ করেছেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের সময় আসলে আমাদের নির্দিষ্ট থাকে, যার কারণে আমাদের হয়তো বা অতিরিক্ত বা খুব বেশি পরিমাণে আমাদের ইনশাআল্লাহ তার সঙ্গে থাকুন। একটি মানকাবাত আমরা শেষের দিকে অ্যাড করার চেষ্টা করব। আমাদের আর একটি সেগমেন্ট রয়েছে, তো সেই সেগমেন্টে এখন আমরা ইনশাআল্লাহ অ্যাড করবো। যে আমাদের ওই সেগমেন্টটি দেখিয়ে দিন।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। আজকের অনুষ্ঠানে স্টুডিওতে যে সকল মুবাল্লিগ রয়েছেন সকলকে মোবারকবাদ জানাই। আজকে দর্শক ইনশাআল্লাহ তালাম খুবই ইমান তাজাকারী একটি সোনালী যুগের ঘটনা শোনাব ইনশাআল্লাহ তালা। আমিরুল মুমিনিন হযরত সাইয়দুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোবারক যুগে এক যুবক অত্যন্ত মুত্তাকি ছিল, পরহেজগারী ছিল এবং ইবাদত গুজার ব্যক্তি ছিল। হযরত সাইয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ওই যুবকের ইবাদতের ব্যাপারে প্রশংসা করতেন। যুবকটি এশারে নামাজ মসজিদে আদায় করার পর নিজের বৃদ্ধ পিতার সেবা করার জন্য চলে যেতেন। রাস্তায় এক সুন্দরী নারী তাকে ডাকত, কিন্তু যুবকটি সেদিকে লক্ষ্য না দিয়ে অর্থাৎ দৃষ্টিপাত না করে নিজের দৃষ্টি নিচে রেখে সেখান থেকে চলে যেতেন। অবশেষে একদিন সেই যুবকটি শয়তানের ধোকায় পড়ে এবং সেই মহিলাটির ডাকে মন্দ উদ্দেশ্য নিয়ে তার দিকে অগ্রসর হলেন। কিন্তু তিনি যখনই দরজা গিয়ে পৌঁছালেন তখন আল্লাহ পাকের এই মহান ফরমানটি স্মরণ এসে গেল। আর আল্লাহ তাআলার ফরমান কি? সূরা আরাফ আয়াত নম্বর 201 আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, নিশ্চয় ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয় যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের সোয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, সাথে সাথে তাদের চোখ খুলে যায়। এই আয়াতে মোবারকা স্মরণে আসার সাথে সাথে তার মনে আল্লাহ পাকের ভয় এমনভাবে প্রভাব বিস্তার করতে লাগলো যে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। যখন সে অনেকক্ষণ পর্যন্ত ঘরে পৌঁছায়নি তখন তার বৃদ্ধ পিতা তাকে খুঁজতে বের হলেন, সেখানে চলে এলেন এবং লোকজনের সাহায্যে তাকে সেখান থেকে উঠিয়ে ঘরে নিয়ে গেলেন। জ্ঞান ফিরে আসার পর তার পিতা তার কাছে জানতে চাইল ঘটনা কি ঘটেছে। যুবকটি সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করার পর যখনই পবিত্র কোরআনে পাকের এই আয়াতটি আসলো সে আবার অজ্ঞান হয়ে গেল। রাতারাতি সে তখন জোরে একটি চিৎকার দিয়ে উঠল এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। রাতারাতি তার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। সকালে ঘটনাটি যখন হযরত সাইয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করা হলো, তখন তিনি সমবেদনা জ্ঞাপনার্থে তার পিতার নিকট গেলেন। তিনি তাকে বললেন, রাতেই কেন আমাকে জানালেন না? আমিরুল মুমিনিন ওই যুবকের বাবাকে বললেন, রাতে কেন আমাকে জানালেন না, তাহলে আমিও জানাজায় অংশগ্রহণ করতাম। কেমন যুবক ছিল আর কেমন তার ইবাদত ছিল, আর যার ইবাদতে ফারুকে আজম আমিরুল মুমিনিন বললেন, যদি আমাকে রাতেই জানাতেন তবে আমি তার জানাজায় অংশগ্রহণ করতাম। ওই যুবকের বাবা আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, আপনার আরামের কথা ভেবে আপনাকে ডাকাটা বা আপনাকে বলাটা আমি উচিত মনে করিনি। তিনি বললেন, আমাকে তার কবরে নিয়ে চলো। যখন আমিরুল মুমিনিন সেই যুবকের কবরে যেতে ইচ্ছা পোষণ করলেন, সেখানে গিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আয়াতে কারিমা পাঠ করলেন, সূরায়ে রহমান আয়াত নম্বর 46, কানজুল ইমান থেকে অনুবাদ। আর যে ব্যক্তি আপন রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুইটি জান্নাত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তখন কবরের ভিতর থেকে সেই যুবকটি উচ্চ আওয়াজে বললেন, হে আমিরুল মুমিনিন, নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে দুটি জান্নাত দান করেছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আল্লাহ তাবারক তাআলার ভয় অন্তরে দান করুক, আল্লাহ তাবারক তাআলার ভয় রেখে ইবাদত রিয়াজত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, সোনালী যুগের খুবই সুন্দর একটি ঘটনা শোনা সৌভাগ্য হলো। আল্লাহ পাক আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। দর্শক মাশাআল্লাহ, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল সৎ কাজের প্রতি আহ্বানের ব্যাপারে। আমরা খুব সুন্দর মাশাআল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সন্তানদেরকেও কীভাবে সৎ কাজের ব্যাপারে আদেশ, এমনকি তারাও যেন অন্যকে সৎ কাজের প্রতি আহ্বান করে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, সে বিষয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। এখন কিছু আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আসলে অনেক সময় হুজুর আমরা সৎ কাজের আহ্বান করার ক্ষেত্রে আমরা লজ্জা বোধ করি, বা এটা একটা বিষয় এবং একটা টপিক, এটি ব্যাপারে আপনাদের জানতে চাইবে। সেটা হচ্ছে যে অনেক সময় যখন এক দর্শক আমাদের ফেসবুকে কমেন্ট করেছেন, এই বিষয়ে জানতে চেয়েছেন যে যখন আমরা মানুষের খারাপ কাজ থেকে বাধা প্রদান করব, তো এই ব্যাপারে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করা উচিত বা ধরনটা কীরকম হওয়া উচিত, এই বিষয়ে ইনশাল্লাহ।
যেটা বললেন প্রথমত লজ্জার বিষয়,
জি,
আমরা দেখি যে আনাসীন আমিন আহলে সুন্নাতের একটা জীবনী বের হয়েছিল, যেখানে একটা এরকম বর্ণিত ছিল যে আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়া, তিনি জানাসীন আমির আহলে সুন্নাতকে ওবায়দ রাজাকে যখন ছোট ছিলেন,
আচ্ছা,
তো ওনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করানোর জন্য কোলে করে নিলেন। যখন কোলে করে নিয়ে ছাদের উপর চলে আসলেন,
আচ্ছা,
এসে আকাশের দিকে তাকিয়ে বলতে, ওবায়দ, দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, দেখো আল্লাহ পাকে জিকির করছে, দেখো কি সুন্দর চাঁদ, এই চাঁদের মহিমা কিরকম, এই চাঁদ প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোলনায় ছিল তখন পিয়ানোর সাথে খেলা করতে চান,
সুবহানাল্লাহ,
তখন এরকম এরকম যখন বন্যা করতে লাগলো, তখন জানাসীন আমির আহলে সুন্নাত অনেক ছোট ছিল, তখন আস্তে আস্তে তার যে ঘুমের যে ভাবটা ছিল আস্তে আস্তে
চলে
হ্রাস পেতে লাগলো।
জি,
তারপর যখন চোখ খুলে গেল, সব দেখানোর পর ওদের বাবা চলে গেল আমার নামাজ আদায় করে,
সুবহানাল্লাহ,
তাহাজ্জুদের নামাজ যেন দাঁড় করিয়ে দিল।
জি,
সন্তান নামাজ আদায় করছে, বাবা নামাজ আদায় করছে, সন্তানের জন্য পিতা দোয়া করতে লাগলেন। এটার চেয়ে বড় ধরনের নিয়ামত, বড় সারপ্রাইজ সন্তানের জন্য আর কি হতে পারে, যে আমার সন্তানকে আমি রব তাআলার দরবারে দাঁড় করিয়ে দিয়েছি। এখন বাবা যদি বলে, বাবা আল্লাহ ইবারিলাহি আমার সন্তানকে তোমার দরবারে দাঁড় করিয়ে দিই, এখন তোমার ইচ্ছা,
জি,
যা যা দেওয়ার, তার ভবিষ্যৎ কিরকম হওয়া দরকার, তার জন্য কোন জ্ঞান দরকার, আল্লাহ তোমার কাছে সুপর্দ করলাম,
সুবহান সুবহান,
তখন ওই সময় ওই সিচুয়েশনটা কেমন হবে আর ওই রক্তালা কেমন দয়া হবে, কারণ যে সময় ফেরেশতারা রহমতের ফেরেশতারা আহ্বান করে থাকেন, কে আছো নেওয়ার জন্য, কে আছো চাওয়ার জন্য, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, কে আছো গুনাহ ক্ষমা কর
কবুল করা হবে,
হ্যাঁ তোমাদের গুনাহ কবুল করা হবে, কে আছো
গুনাহ মাফ করে দেওয়া হবে,
গুনাহ মাফ করে দেওয়া
করা হবে,
তোমরা প্রার্থনা করো তোমাদের প্রার্থনা কবুল করা হবে, কে আছো গুনাহের ক্ষমা চাওয়ার জন্য তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, কে আছে অভাবগ্রস্ত তার অভাব দুর্বৃত্ত করা হবে। তাহলে দেখুন এই যে সিচুয়েশন, এই যে পরিবেশ, এটা আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়া তিনি সন্তানকে দিয়েছেন, যে আজকে সন্তান আজকে সেটা পেয়েছেন। এই জন্য বলতে হবে না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়,
জি,
বৃক্ষের ফলটাই বলে দিবে এটা কোন কোন বৃক্ষের ফল। তাহলে এ থেকে যে লজ্জাবোধ, যেটা আরফাদ একটু আগে বলেছে, যে আমরা সন্তানদেরকে ফিজিক্স কেমিস্ট্রি লিটারেচার ডক্টর বানানোর জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি, কেউ যদি তাকে সাপোর্ট দেয় যে তুমি ভালো করে এই সলিউশনটা ফলো করো, তাহলে এই সলিউশন ফলো করে তুমি খুব দ্রুত ভালো একটা পর্যায়ে চলে যাবে, তাহলে পিতা মাতা খুব উৎসাহিত হয় না, আমার সন্তান খুব একটা ভালো একটা ভালো পরামর্শ দিয়েছে।
জি,
কিন্তু কেউ যদি বলে যে সন্তানকে যদি বলে যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, তাহাজ্জুদে নামাজ আদায় করো, সৎভাবে চলো, মানুষকে দেখলে সালাম দাও, মুসলমানকে দেখলে সালাম দাও, মুসাফা করো, মুসকি হাসো, তখন যে এগুলো কি বলছে আমার সন্তানকে, এগুলো কি কিসের সাথে কি, হ্যাঁ কোথায় কি একদম সমাজের জন্য একদম বেমানান, তাহলে এই সন্তান তো ভালো জিনিস শিখবে না। রমজান মাস দেখেন, আপনি যদি সন্তানকে বলেন যে রোজা রাখার জন্য, তাহলে সে অবশ্যই রোজা রাখবে।
অবশ্যই
আপনি যদি বলেন না না রোজা রাখার দরকার নেই বাবা, তোমার শরীর শুকিয়ে যাবে, দরকার নেই, তুমি যখন বড় হবে তখন রাখি,
তখন
ওই সন্তানের মধ্যে একটা এরকম সৃষ্টি হবে যে মনোভাব মেন্টাল মেন্টালিটি এরকম হবে যে যখন বড় হয় তখন রোজা রাখতে হয়, ছোট হলে রোজা
রাখতে হয় না,
এটা কোনো ব্যাপার না। তাহলে এই সন্তান বড় হলে রোজা রাখার অভ্যাসটা হচ্ছে না। আর যদি ছোটবেলায় যদি রোজার প্রতি তাকে উদ্বুদ্ধ করা হতো, তাহলে আজকে হাসান রাজার মতো ছোট বাচ্চাও রোজা
রাখতো। সুবহানাল্লাহ,
যা ব্যাপার বলা হচ্ছে, হাসান রাজার কিছুদিন আগে তখন যার হ্যাঁ জ্বর চলে আসছে তার শরীরের মধ্যে,
জি
12টা রোজা রেখেছে তার জ্বর, তার বাবা বলতেছে যে তুমি আহার করে নাও, তুমি এখন অসুস্থ, হাসান রাজা রোজা ছাড়ে নাই। তাহলে মেন্টালিটি কি, রোজা রাখবো রোজা ছাড়ার বিষয় না,
এখন যে বয়স এই বয়সে যদি
রোজা ফরজ হয় না, তাহলে মেন্টালিটি পরিবেশটা, এই জন্য আমরা আমাদের সন্তানকে পরিবেশটা দিই। এখন আপনি সন্তানকে পরিবেশ দিবেন না, সন্তান যখন আউট অফ কন্ট্রোল চলে তখন আক্ষেপ করে বলবেন আপনি একটু আমার সন্তানকে একটু বুঝান, সে যেন একটু নেককার হয়ে যায়, ভালো হয়ে যায়, পিতা মাতার যেন কথা শোনে, বাধ্য সন্তান হয়ে যায়।
জি,
একে তো অবাধ্য হওয়ার জন্য আপনি উদ্বুদ্ধ করেছেন, আপনার সন্তান সন্ততি যখন অশ্লীলতার মধ্যে যখন লিপ্ত ছিল তখন আপনি তাকে কন্ট্রোল করেন নাই, যখন যুবক যুবতী যখন অবাধ মেলামেশা করে তখন আপনি কন্ট্রোল করেন নাই, যখন ফোনালাভ করেছিল বেগান নারীর সাথে তখন আপনি কন্ট্রোল করেন নাই, তখন আপনি তাকে উৎসাহ দিয়েছেন, এটাই তো বয়স, ইট ইজ হাই টাইম, এটাই তো উপযুক্ত সময় এগুলো করার জন্য, সমস্যা নেই, বড় হলে বড় হলে ঠিক হয়ে যাবে। তাকে আপনি তাকে একদিকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন, আবার যখন হাতছাড়া হয়ে গিয়ে তখন আবার আক্ষেপ করছেন, দুষ্টু আপনার এই,
আমাদের নিজেদের দোষ রয়েছে,
আমাদের দোষ সেটা। এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নিই, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয় সেই লিখিত পুস্তিকা নেক আমল রিসালা, আমরা সেটার উপর অনুসরণ করি, দেখবেন মন্দ কাজ কিভাবে দ্রুত পালিয়ে যায় আর কিভাবে নেকির ইস্তিহা বৃদ্ধি পায়। ওই নেক আমলকে আমরা ফলো করি, ইনশাআল্লাহ এর মাধ্যমেই নেকির প্রতি ইস্তিহা বাড়বে, নেকির দাওয়াত দেওয়ার প্রতি ইস্তিহা বাড়বে, এবং সন্তানও অবাধ্য হবে না, পিতা মাতার অভিযোগও থাকবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এভাবে আমাদের অবশ্যই এই যে সন্তান সন্ততিদেরকে মানে এক কথায় আমাদের নেকির দাওয়াতের ক্ষেত্রে যেন আমরা লজ্জাবোধ না করি, এবং পরিস্থিতির ক্ষেত্রে আমরা অবশ্যই যেন নেকির দাওয়াত দিতে না বলে এটা আমাদের খেয়াল রাখা উচিত। এমনকি আমরা যখন কাউকে মন্দ কাজ থেকেও বিরত রাখার চেষ্টা করি, তখন আমাদের ধরন এমন হওয়া উচিত যেন আমরা কর্কশ বাসে কাউকে মন্দ কাজের থেকে বাধা প্রদান না করি, আর মিষ্ট ভাষা যেন আমরা অবলম্বন করার চেষ্টা করি, এবং বিভিন্ন পরিস্থিতির ক্ষেত্রে যে আপনার মন্দ কাজ থেকে কাউকে আমি বিরত করার চেষ্টা করছেন, তো আপনার পরিস্থিতি আপনাকে শিখিয়ে দেবে যে আপনি কার সাথে কীরকম ব্যবহার করবেন। তাই আমাদের এই বিষয়ে খেয়াল করা উচিত যেন আমরা মানুষকে ভালো কাজেরও দাওয়াত প্রদান করি, পাশাপাশি সৎ কাজের আহ্বান করার ক্ষেত্রে আমরা যেন সতর্কতার যে বিষয়গুলো যেন ভালো কাজ তাকে একটা করাতে গিয়ে যেন সে আর 10টা খারাপ কাজ করে না ফেলে, আর সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর শেষে আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের আরাফাতুল থেকে এই বিষয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে যে অনেক সময় ধরে আমরা মানুষকে যেহেতু ভালো কাজে দাওয়াত প্রদান করি, প্রদান করতে গিয়ে আমাদের সব বিভিন্ন ধরনের হাদিস শরীফ বা কোরআনে পাকের বিভিন্ন আয়াতের বাংলা অনুবাদ আমরা নিজ থেকে বলি, তো বলার ক্ষেত্রে অনেক সময় আমরা এটা শিওর আমি থাকি না যে এটা আমি সঠিক বলছি নাকি ভুল বলছি, এ বিষয়ে আপনি দর্শকদের সংক্ষিপ্ত আকারে কি বলবো?
প্রথমে তো এই হাদিসে পাকটা বলবো যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশাক করেন, ইন্না দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, নিঃসন্দেহে সৎ কাজে আহ্বানকারী সৎকর্ম সম্পাদনকারী নিয়ে, যে সৎকর্মে আহ্বান করে সে সৎকর্ম করলে যে সওয়াব পাবে, সৎকর্ম প্রতি আহ্বানকারী সে সওয়াব পাবে।
জি নিশ্চয়ই।
হ্যাঁ, এখন কোরআনে পাকের একটি আয়াত যদি দেখি, ওখানে বলা হচ্ছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
জি,
সৎ কাজের বিষয়ে তাকওয়ার বিষয়ে তোমরা একে অপরকে সাহায্য করো, ওয়া লা তাআওয়ানু আর তোমরা একে অপরকে সাহায্য করো না, কিসের বিষয়ে, আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে, আর আল্লাহ তাআলার যে হুকুম আহকাম নির্দেশ দিয়েছেন এর সীমা লঙ্ঘন যারা করে এরকম কোনো বিষয়ে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। এ কথা এটা কেন বলছি দেখেন, আমাদের অনেক সময় হয় কি, আমরা মনে করেন কেউ আপনি যে বললেন অনেকে নেকির দাওয়াত দিচ্ছে, তো নেকির দাওয়াত দিতে গিয়ে মনে করেন কেউ এমন কোনো কথা বলে ফেললো, অথবা নাকি দাওয়াত ছাড়া এমনি নর্মালি বলেন, এমন কথা বলে ফেললো যেটা আসলে কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য রাখে না।
আচ্ছা,
এখন কি করে? ওনাকে যারা মহব্বত করে অনেক সময় হয় কি, বাস এ যে একটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা কথা বলে ফেললো, তারপরও এ সঙ্গ দিতে থাকে এই বিষয়ে, সঙ্গ দিতে থাকে। এবং কারো বিষয় যদি আপনি সঙ্গ দিতে চান, প্রথমে জানতে হবে সে কি, সে যেটা বলেছে এটা কোরআনে পাক, আসলে কোরআনে পাক থেকে কিনা, আসলে হাদিসে পাক থেকে কিনা, একটা
অবশ্য।
তো মন্দ কাজের সাথে সঙ্গ দেওয়া যাবে না সবসময়, নেকির কাজে আল্লাহ তাআলার ভয়ের কাজে তাকওয়ার কাজে এ বিষয়ে একে অপরকে সাহায্য করার কথা বলা হয়েছে
অবশ্যই।
আচ্ছা, এখন আসুন আর একটা বিষয়, এটা হচ্ছে আমাদের বর্তমান যেটা অভ্যাস, আমরা কি কোথাও থেকে একটা জিনিস শুনলাম একটা হাদিসে পাক বলেছে। আচ্ছা, এখন এটা আমি এটা বিচার বিশ্লেষণ এখনো করি না, এটাকে আসলে হাদিসে পাক কি? আচ্ছা, অনেকে বললো এটা এটা কোরআনে পাকে রয়েছে, এটা বলে দিল একটা কথা, যে কোনো একটা কথা বলে দিল, এখন এটা অন্তর বসে এটা কোরআনে পাকে কথা। এখন এটা আপনি বসাই নিয়ে আপনি আর কোনো আলিম থেকে, কোন একজন সুন্নি আলিম থেকে, হক্কান আলিম থেকে এটা কনফার্ম করে নেন নাই
যে এটা
কোরআনে পাকের আয়াত কিনা বা এটা হাদিসে পাক কিনা, এরপর এটা নিয়ে আপনি চারদিকে বলতেছেন বা যে কোনো জায়গায় সুযোগ হলো, মনে করেন কোথাও আপনার সুযোগ মিলে গেল মাইকে কথা বলার, তো এভাবে অনেকে রয়েছে, যেমন কি অনেকে লাকুম দিন কুমলিয়া দিন এটার অর্থ মানে জায়গায় জায়গায় এটা বলে ফেলে, কিন্তু এটার মকসদ কি, এটা উদ্দেশ্য কি আপনি কি জানেন? আপনি তো জানেন না সেটা, এটা ওলামাগণ জানে, আপনি কখনো জিজ্ঞাসা করেছেন উদ্দেশ্য কি? তো এরকম অনেক আয়াত বলেন, অনেক হাদিসে পাক বলেন। এক তো এটা নাম্বার ওয়ান হচ্ছে এটা যে আমি যতক্ষণ কনফার্ম একজন আলিম থেকে করে নিব না যে
এটা হোক কোরআনে পাকের আয়াত কিনা, সেটা হোক হাদিস শরীফ,
হাদিসে পাকের আয়াত কি, হাদিসে পাকের অংশ কিনা,
অংশ কিনা,
এটা আমি যতক্ষণ পর্যন্ত কনফার্ম করে নিব না, সেটা বাংলা হোক, সেটা আরবি হোক,
আরবি হোক,
সেটা অন্য কিছু হোক, আপনি যতক্ষণ পর্যন্ত এটা একজন সুন্নি আলিম থেকে কনফার্ম করে নেবেন না, ততক্ষণ পর্যন্ত অন্যজনকে এটা বলা থেকে আপনি বিরত থাকবেন। আর না হলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি একটা হাদিসে পাক নয়, এটা হাদিসে পাক নয়, আপনাকে কেউ বলে দিয়েছে আর কি, অথবা আপনি কোথাও লেখা পেয়েছেন আর কি, স্ট্যাটাসের মাধ্যমে অথবা ফেসবুক বলেন ইত্যাদি কোনো জায়গায় আপনি লেখা পেয়েছেন আর কি, কিন্তু এটা বাস্তবিক পক্ষে একটা হাদিসে পাক নয়, তখন আপনি এটা চারিদিকে বলে বেড়াচ্ছেন,
শেয়ার করলেন,
হ্যাঁ শেয়ারও করলেন চারিদিকে, আপনি আপনার বন্ধুদেরকে এটা পাঠিয়ে দিলেন কনফার্ম না হয়ে, আল্লাহ না করুক এটা যদি হাদিসে পাক না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার বিষয়ে মিথ্যা হাদিস বানোয়াট হাদিস আল্লাহ রাসূলের সাথে এভাবে সম্পর্ক করে দিবে, যেটা আল্লাহ রাসূল হাদিস না বলে দিলে এটা আল্লাহ রাসূল হাদিস, এভাবে বলে মিথ্যা কথা আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করে দিবে, তাহলে সে তার স্থান জাহান্নামের মধ্যে পানি। তো এরকম যদি কেউ করে, আমি সেই হাদিসে পাকের সারমর্ম এটা পেশ করলাম, তো এখন কথা হচ্ছে এরকম যদি কেউ করে, আপনি একটা জানেন না এটা হাদিস কিনা, আপনি সেটা বানিয়ে সুন্দর করে এটা বলে দিলেন,
আসলে হুজুর আমরা এই বিষয়ে
আজকে এখন, অথবা আপনি কনফার্ম হলেন না, আপনি বলে দিলেন আল্লাহ না করুক সেটা যদি হাদিস না হয়, আর আপনি সেটা যদি বলে দেন এটা রসুল হাদিস হিসেবে, তাহলে একটু চিন্তা করুন এই হাদিসে পাক আল্লাহ রসুল বলা বলতেছেন সেই তার স্থান জাহান্নামে বানিয়ে নিল, কিন্তু এটার উদ্দেশ্য কি? আমরা অনেক সময় কি করি জানেন, মানে এই হাদিসে পাকের উদ্দেশ্য এটাই না,
জি জি,
যেমন কি মনে করেন কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত দল কি পদভ্রষ্ট, এখন আবার তো কুল্লু বিদআতিন হাসানা এটারও একটা বিষয় আছে, আবার কুল্লু বিদআতিন সাইয়াতিন একটা হাদিসে পাকে আছে, তো এখন কোন বিদআত আসলে দলালা আর কোন বিদআতে হাসানা উত্তম এগুলো তো আপনি জানেন না,
জানেন না,
তো সেই জন্য হাদিসে পাক যদি আপনার বর্ণনা করার ইচ্ছা হয়, তাহলে হাদিসে পাক যদি বা হাদিসে পাক সেটা আপনি ওলামা ইকরাম থেকে জিজ্ঞাসা করেন,
অবশ্যই
সুন্নি ওলামা ইকরাম থেকে, হাক্কানি ওলামা ইকরাম থেকে এটা জিজ্ঞাসা করেন যে আমি যদি এই হাদিসে পাকটা কোথাও বর্ণনা করি তাহলে কিভাবে পেশ করব,
অবশ্যই,
কারণ এক একটা হাদিসে পাকের মধ্যে অনেক আঘাত না আসে অন্য হাদিসে পাক সেটাও অর্থ যেন ঠিক থাকে, এটা অর্থ যেন ঠিক থাকে, এটা যেন সেভাবে প্রকাশ হয়, সেভাবে যেন মানুষ জানতে পারে, এটা আপনাকে শিখে নিতে হবে। কোরআন পাকের আয়াত হোক হাদিসে পাকের আয়াত হোক, এক তো আপনি বর্ণনা করার পূর্বে কনফার্ম হন, আর দ্বিতীয়ত হচ্ছে কনফার্ম হয়ে আপনি ওলামায়ে কেরাম থেকে এটা জেনে নেন যদি আপনি কোনো বর্ণনা করতে চান যে হুজুর আমি এটা বর্ণনা করব কিনা, আর যদি এটা আমি বর্ণনা করতে চাই আমি কিভাবে করব, আমার জন্য কতটুকু অনুমতি রয়েছে।
জি,
কোনো সত্যিকারে যদি প্রাণী শূন্য ওলামায়ে কেরাম যদি আপনাকে অনুমতি দিয়ে দেয়, যতটুকু অনুমতি দিবে আপনি ততটুকু বর্ণনা করেন,
তার সাথে যেন অতিরিক্ত আমরা না বলি অবশ্যই, কেননা
এগুলো থেকে বাঁচবে
অবশ্যই। এই বিষয়ে আসলে খুব একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কিছু এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, কেননা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কুরআন এবং হাদিসের আলোচনার ক্ষেত্রে। আজকে আমরা অহরহ কোথাও ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, সামান্য কোথাও কারো স্ট্যাটাস পেয়ে গেলাম, সাথে সাথে এটা শেয়ার করা শুরু করে দিলাম বন্ধু বান্ধবের কাছে, হাজারো হাজারো মানুষের কাছে এটা পৌঁছিয়ে দিলাম, কিন্তু আসলেই কি এটা হাদিস শরীফ কিনা, আসলেই কি এটা কোরআন পাকের অনুবাদ কিনা, আমরা এগুলা দেখি না। যে অনুবাদ দেখাচ্ছে আমরা লিখেছি কোরআন পাকের অনুবাদ এরকম, কিন্তু আসলে অনুবাদটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা কি কানজুল ইমানের অনুবাদ কিনা, কেন আলা হজরতের যে কানজুল ইমান এটাই হচ্ছে, মানে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এটাকে অনুসরণ করি, খুব কানজুল ইমান থেকে অনুবাদ আমরা পড়ার সৌভাগ্য হয়। আপনি কানজুল ইমান আগে দেখেন এবং আলেমে দিন থেকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন, তারপর আপনি শেয়ার করা যতটুকু হুজুর বলেছে অনুমতি পাবেন আপনি, ততটুকু আপনি এটা মানুষকে বলেন শেয়ার করেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিনবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওইটা আমাদের সঙ্গে থাকুন, দিতে থাকুন আমাদের চ্যানেল বাংলা, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
এসেছি রম যা সবাস ইবাদতে মশগুল হ, লুফিনো বরকত সবাই, লুফিনো বরকত সবাস, 30 দিনের মে হমা।